for EVFM 98.1. The following program is in Bangla. আপনারা 4EBFM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
শুভ সন্ধ্যা। ব্রিসবেন বাংলা রেডিও থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান শুরু করছি আমি শিল্পী রহমান। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও 4EBFM 98.1 থেকে। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8:30 থেকে 9:15 পর্যন্ত। কেমন আছেন আপনারা? খুবই ভালো নিশ্চয়ই। বছরের শেষে চলে এসেছি আমরা প্রায়। নতুন বছরের সব প্ল্যান রেডি করে সবাই খুব অস্থির, কখন শুরু হবে নতুন বছর, তাই না? কিন্তু তার আগে এই বছরের জমিয়ে রাখা আনন্দগুলো উপভোগ করতে হবে, তাই না? এই যেমন ধরুন দেশে যাওয়া, অন্য কোনো হলিডেতে যাওয়া, ক্রিসমাস সেলিব্রেশন, আরো কত কিছু। কয়েকদিন আগে মুসলমানদের আরেকটি বিরাট বড় সেলিব্রেশন হয়ে গেল, তা হল ঈদুল আধা। বাংলাদেশে আমরা বলি সহজ ভাষায় কোরবানির ঈদ। এই সময় সমস্ত পৃথিবীর মুসলমান একত্রিত হতে চেষ্টা করে হজ পালন করার জন্য। এই হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের একটি। প্রত্যেকটি মুসলমানের স্বপ্ন, জীবনে একবার যদি অন্তত হজ করতে পারে তাহলে জীবন সার্থক হবে। আমাদের দেশে দেখেছি সারা জীবনের সঞ্চয়ের যে টাকা, সেই টাকা দিয়ে শেষ বয়সে হজ করে এসে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতেও কারো কোনো আপত্তি নেই। একে সব কাজগুলো ঠিকমতো পালন করতে পেরেছে, এরকম একটা প্রশান্তি মনের মধ্যে থাকে। আজ হজ নিয়ে তেমন কিছু একটা বলবো না, ঈদুল আধা নিয়ে একটা কিছু বলবো। সেটা হলো, সে খবরটা আসলে আমি কালেক্ট করেছি দৈনিক ইনকিলাব থেকে। আশা করি আপনাদের একটু হলেও আইডিয়া হবে যে এই ঈদুল আধাটা কি এবং কেন আমরা পালন করি। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে অদ্যাবধি কুরবানির প্রথা চালু আছে। আল কুরআনের সূরা মায়েদার 27 নম্বর আয়াত আদম পুত্রদ্বয় হাবিল কাবিলের কুরবানির সংক্ষিপ্ত বর্ণনা পাওয়া যায়। সূরা সাফফাতের 101 থেকে 111 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক স্বীয় প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামের কুরবানির যে বিবরণ রয়েছে তা ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। বস্তুত ইসলামী শরীয়তের কুরবানি একে কেন্দ্র করেই আবর্তিত। কুরবানি শব্দটি আরবি কুরব বা কুরআনুন শব্দ হতে উদ্গত। এর অর্থ নৈকট্য, সান্নিধ্য, উৎসর্গ, ত্যাগ স্বীকার ও আত্মদান ইত্যাদি। ব্যাপক অর্থে যে বস্তু দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়, তা জবিহকৃত বা অন্য কোন দান খয়রাত হোক, আল্লাহর নৈকট্য লাভের আশায় করা প্রত্যেক পূর্ণ কাজকেই কোরবানি বলা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় আল্লাহর নিকট নৈকট্য লাভে যা নিবেদন করা হয়, তা জন্তু হোক বা অন্য কিছু। তবে প্রচলিত অর্থে আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে জন্তু জবিহকে বলা হয় কুরবানি। দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন কুরবানি পেশ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার যুগ থেকেই প্রচলিত কুরবানির প্রচলন শুরু হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির ইতিহাস বিবৃত করেছেন এভাবে যে মুসলিম মিল্লাতের জনক হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কোন সন্তান সন্ততি ছিল না। তিনি বৃদ্ধ বয়সে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আমার প্রভু, আমাকে একটি সহনশীল পুত্র দান করুন। মহান আল্লাহ তার প্রার্থনা কবুল করে একটি নেককার পুত্র দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার আদুরে পুত্রের নাম রাখলেন ইসমাইল। ক্রমান্বয়ে ছেলেটি বড় হতে লাগল। যখন ইসমাইল 13 বছর বয়সে উপনীত হয়ে পিতার সাথে চলাফেরা করতে পারেন এবং বিপদে আপদে পিতার সাহায্য করতে পারেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে আদিষ্ট হলেন তাকে কোরবানি করতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় সন্তানকে বললেন, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে যবেহ করছি, এখন তোমার অভিমত কি? উল্লেখ, নবীদের স্বপ্ন ওহী স্বরূপ। হযরত ইসমাইল আলাইহিস সালামের হৃদয় স্পষ্ট হয়ে গেল যে এটা আল্লাহর আদেশ। তাই তিনি উত্তরে বললেন, হে আমার পিতা, আপনি আদেশ প্রাপ্ত কাজে অতি দ্রুত সম্পন্ন করে ফেলুন, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পিতাপুত্র মহান আল্লাহর আদেশ পালনার্থে সন্তুষ্ট চিত্তে মিনা প্রান্তরের দিকে রওনা হলেন। যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় আস্তিনে লুকিয়ে রশি ও ছুরি নিয়ে নিলেন। পিতাপুত্র মিনারে পৌঁছার পর হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আমাকে খুব শক্তভাবে বেঁধে নিন যাতে আমি ছটফট করতে না পারি, আর আপনার পরিধেয় গুটিয়ে নিন যাতে তাতে রক্ত না লাগে, অন্যথায় আমার সোয়াব হ্রাস পেতে পারে এবং আমার জননী তা দেখে অতি ব্যাকুল হয়ে যাবেন। আর আব্বাজান, আপনার ছুরি শানিত করে নিন এবং আমার গলায় দ্রুত চালাবেন যাতে আমার প্রাণবায়ু অতি দ্রুত বের হয়ে যায়, কেননা মৃত্যু অতি কঠিন বিষয়, আর আম্মাজানকে আমার সালাম দিবেন। সম্ভব হলে আপনার সাথে আমার জামা নিয়ে যাবেন, হয়তো তা দেখে আমার জননী একটু সান্ত্বনা পাবেন। একথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্রকে চুমু খেলেন এবং বললেন, তুমি এ কাজে আমার বড়ই সহায়তাকারী। অতঃপর তাকে জমিনে কাত করে শুইয়ে দিলেন, তারপর তার গলায় ছুরি দ্রুত চালালেন, কিন্তু বহু চেষ্টা করেও গলা কাটতে পারলেন না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিচে সাহিত অবস্থায় বলতে লাগলেন, হে আব্বাজান, আমাকে উপর করে শুইয়ে দিন, তাহলে অতি দ্রুত আমাকে জবেহ করতে পারবেন। আমার চেহারা দেখে আপনার মায়া হয়, যার দরুন আমাকে জবেহ করতে পারছেন না, তাছাড়া আমিও আপনার ছুরি দেখে ঘাবড়ে যাই। একথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় সন্তানকে উপর করে শুইয়ে দিয়ে তার গলায় দ্রুত ছুরি চালালেন। এমনই মুহূর্তে অদৃশ্য হতে আওয়াজ এলো, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি স্বীয় স্বপ্নকে বাস্তবায়িত করেছেন, আপনি স্বীয় রবের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সূরা সাফাত। আওয়াজ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশে তাকিয়ে দেখেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম একটি জান্নাতি দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র ইসমাইলের পরিবর্তে আল্লাহর আদেশে ওই দুম্বাটিকে জবেহ করলেন। মহান আল্লাহর নিকট তাদের পিতা পুত্রের এই সীমাহীন আত্মত্যাগ পছন্দ হওয়ায় কিয়ামত পর্যন্ত তিনি উম্মতে মুসলিমার সকল সামর্থ্যবান নারী পুরুষের উপর কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। তাফসীরে মা আরেফুল কোরআন থেকে সংক্ষিপ্ত। কিয়ামত পর্যন্ত তার সেই নজিরবিহীন কুরবানির স্মৃতিকে দুনিয়ার বুকে কায়েম রাখতে ইসলামী শরীয়তে প্রত্যেক সামর্থ্যবান পুরুষ মহিলার উপর কুরবানি ওয়াজিব করে দেওয়া হয়েছে। কুরবানির লক্ষ্য ও উদ্দেশ্য। কুরবানির উদ্দেশ্য হচ্ছে তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এ সম্পর্কে আল কোরআনে বর্ণিত আছে, আল্লাহর নিকট কুরবানির পশুর গোস্ত ও রক্ত পৌঁছে না, তার কাছে পৌঁছে শুধু মনের তাকওয়া। এছাড়া কুরবানির লক্ষ্য হল নিজের মনের খায়েশকে ও নফসের চাহিদাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে নিজের দিনের জন্য নিবেদন করা এবং প্রতিটি কাজে ইখলাস অবলম্বন করা। এক্ষেত্রে গোস্ত খাওয়া কোরবানির উদ্দেশ্য নয়, বরং পশু জবেহ করার মাধ্যমে আল্লাহর আদেশ পালন করাই মূল উদ্দেশ্য, আর গোস্ত হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপহার। আপনারা শুনছেন ব্রিসবেন বাংলা রেডিও থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও 4EBFM 98.1 থেকে। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8:30 থেকে 9:15 পর্যন্ত। এখন শুনবেন দেবী প্রিয়া দাসের কণ্ঠে একটি নজরুলগীতি। দেবী প্রিয়া দাস একজন ইংলিশ মহিলা, কিন্তু ইন্ডিয়ান মিউজিকে তার পুরো দখল আছে। খুব ভালো সিতারও বাজান তিনি। গান শিখেছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকে এবং সিতার শিখেছেন পণ্ডিত সঞ্জয় গুহার কাছ থেকে। নর্থ এবং সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক খুব ভালো করেন। এর মধ্যে রয়েছে খেয়াল, ঠুমরি, ধ্রুপদ, দাদরা, তারানা। ডিভোশনাল গানও করেন, ফোক সং, পুরনো হিন্দি ফিল্মের সং, বলিউডের গান, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, জ্যাজ, রাগ, খিনা করেন। সত্যি উনার সম্বন্ধে অনেক কিছুই জানবার আছে। আরেকদিন আমরা উনার সম্বন্ধে আরেকটু ডিটেইলে জানব এবং উনার বিভিন্ন ধরনের গান বাজিয়ে আপনাদের শোনাব। আজ শুধু একটু নজরুলগীতি শুনি। শুনুন তাহলে নজরুলগীতি দেবী প্রিয়া দাসের কণ্ঠে।
সুলভ মূল্যে সর্বোচ্চ সেবা সহ বিদেশ ভ্রমণে আগ্রহী, তাহলে আজই টার্গেট ট্রাভেল অ্যান্ড ট্যুরস এর শ্যাম দাস ও তাদের সুদক্ষ কর্মচারীদের সাথে যোগাযোগ করুন। তাদের ঠিকানা 90 ভালচার স্ট্রিট ওয়েস্ট্যান্ড, ফোন নম্বর 3844208, ফ্যাক্স নম্বর 3844658, অথবা মোবাইল নম্বর 0412031301। এটা অন্যান্য সব দিন সহ শনিবারে সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে। শ্যামদাস আমাদের এই কমিউনিটিকে গত 15 বছর ধরে এই সার্ভিস দিয়ে আসছেন, সুতরাং এরপরে আপনি যখন বিদেশ ভ্রমণে যাবেন টার্গেট ট্রাভেল এবং ট্যুরস এর কথা ভুলবেন না কিন্তু, এবং আরো মনে রাখবেন টার্গেট ট্রাভেল এন্ড ট্যুরস ফোর ইবির একজন গর্বিত স্পন্সর।
হুমায়ুন আহমেদ আমাদের সবার কাছে অতি পরিচিত একটি নাম, আমাদের সবার অতি প্রিয় লেখক। 13ই নভেম্বর ছিল হুমায়ুন আহমেদের জন্মদিন। 1948 সালে ময়মনসিংহ জেলায় উনার জন্ম হয়। 3 ভাইয়ের মধ্যে নিজে লেখক এবং ফিল্ম মেকার, তার পরের ভাই মোহাম্মদ জাফর ইকবাল লেখক এবং নিউজ পেপার কলামিস্ট, আরেক ভাই আহসান হাবিব উনি উন্মাদের এডিটর। হুমায়ুন আহমেদ বগুড়া জেলা স্কুল থেকে পাশ করে তারপরে ঢাকা কলেজ এবং এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে পাশ করেন। লেকচারার হিসাবে জয়েন করেন উনি ঢাকা ইউনিভার্সিটিতে। এরপর পিএইচডি করেন নর্থ ডিকোডা স্টেট ইউনিভার্সিটি থেকে। উনি রিটায়ার করেছেন এইসব লেখালেখির কারণে। প্রথম উপন্যাস ছিল নন্দিত নরকে, লিখেছিলেন যখন তখন উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সাথে সাথে খুবই পপুলারিটি পেয়ে গেল সেই উপন্যাসটি। এরপরে লিখেছিলেন শঙ্খনীল কারাগার। এই পর্যন্ত উনি 150টি উপন্যাস লিখেছেন। এরপরে রয়েছে উনার লেখা নাটক, অসম্ভব রকমের পপুলারিটি পেয়েছে উনার সব নাটক। তার মধ্যে আপনারা সবাই, আমার বিশ্বাস যে বাংলাদেশের এমন কোন মানুষ হয়তো বা নেই যারা হুমায়ুন আহমেদের নাটক দেখেননি এবং আনন্দ উপভোগ করেননি। এর মধ্যে রয়েছে বহুগৃহী, কোথাও কেউ নেই, অয়ময় এবং আরো অনেক অনেক নাটক, সিরিয়াল নাটক, অনেক কিছু। গানও লিখেছেন প্রচুর। মুক্তিযুদ্ধ সংক্রান্ত লেখা আছে কয়েকটি, তার মধ্যে রয়েছে ছায়াছবি আছে একটি, আগুনের পরশমণি এবং আরেকটি উপন্যাস যোচনা এবং জননীর গল্প উনি লিখেছেন, সেটাও মুক্তিযুদ্ধের উপরে। বাংলাদেশের লেখালেখির ভুবনে প্রবাদ পুরুষ হচ্ছেন আমাদের হুমায়ুন আহমেদ। এই দেশের সর্বোচ্চ সম্মান 21-এর পদক সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। দেশের বাইরেও তাকে নিয়ে প্রবল আগ্রহ। জাপান টেলিভিশনে NHK তাকে নিয়ে একটি 15 মিনিটের ডকুমেন্টারি প্রকাশ করেছেন হু ইজ হু ইন এশিয়া শিরোনামে। মানুষ হিসেবে তাকে তারই সৃষ্ট চরিত্র হিমু এবং মিসির আলীর মতোই রহস্যময় বলে মনে হয়। একা থাকতে পছন্দ করেন, এখন তারই বেশিরভাগ সময় কাটে নিজের লেখা নিজের তৈরি নন্দন কানন নুহাস পল্লীতে। এই নুহাস পল্লী আমরা অনেক সিনেমা এবং নাটকে দেখেছি। খুব সুন্দর একটি গ্রাম উনি নিজের হাতে সাজিয়েছেন, একদম স্বপ্নের গ্রামের মতো লাগে। তো উনি এই যে বইটি লিখেছিলেন যোচনা এবং জননীর গল্প, তার থেকে উনি নিজের বইটি উনি কেন লিখলেন সেই ব্যাপারে উনি একটু লিখেছেন, তো সেখান থেকে আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন আমার বয়স 23। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেমিস্ট্রিতে অনার্স থিওরি পরীক্ষা দিয়েছি। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য অপেক্ষা, সুন্দর সময় কাটছে, আর মাত্র 1 বছর MSc পাস করে ফেলব। ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগ দেব, PhD করতে যাব দেশের বাইরে। গল্প উপন্যাসে আদর্শ ভালো ছাত্রের কিছু চিত্র আঁকা থাকে, আমি ছিলাম সেরকম একজন। আদর্শ ভালো ছাত্রের বন্ধু বান্ধব থাকবে না, আমারও ছিল না। তাদের সময় কাটবে বই পড়ে, আমারও তাই কাটত। 69-এর গণ আন্দোলনের অতি উত্তেজনাময় সময়ে আমি ছিলাম উত্তেজনা মুক্ত তরুণ যুবক, যার একমাত্র বিনোদন পাবলিক লাইব্রেরিতে গল্পের বই পড়া, শরীফ মিয়ার ক্যান্টিনে চা খাওয়া, মাঝে মধ্যে বাংলা একাডেমিতে উকি দেওয়া, সেখানে প্রায় গানের আসর হত। যেখানেই থাকি সন্ধ্যার আগে আগে মহসিন হলে ফিরে আসতাম। ভালো ছাত্র হিসেবে সেখানে আমি একটি সিঙ্গেল সিটের রুম পেয়েছিলাম, নানান ধরনের বই দিয়ে রুম ভর্তি করে ফেলেছিলাম। গানের প্রতি আমার প্রবল দুর্বলতা দেখে বাবা আমাকে একটি রেকর্ড প্লেয়ার কিনে দিয়েছিলেন। বাইরে যখন ভয়াবহ আন্দোলন চলছে তখন আমি দরজা বন্ধ করে গান শুনছি, কেন পান্থয়ে চঞ্চলতা। আমার সাজানো অতি পরিচিত ভুবন পুরোপুরি ভেঙে পড়ল 1971 সনে। যে পরিস্থিতিতে আমি পড়লাম তার জন্য কোন রকম মানসিক প্রস্তুতি আমার ছিল না। ছায়া ঘেরা শান্ত দিঘির একটা মাছকে হঠাৎ যেন নিয়ে যাওয়া হল চৈত্রের দাবানলে ঝলসে যাওয়া স্থলভূমিতে। কত বিচিত্র অভিজ্ঞতা, ভাই বোন নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পালাচ্ছি, জীবন বাঁচানোর জন্য মাদ্রাসার ছাত্র হিসেবে ভর্তি হয়ে গেছি শশিনার পীর সাহেবের মাদ্রাসায়, পাকিস্তান মিলিটারি মাথায় গুলির বাক্স তুলে দিয়েছে, অকল্পনীয় ওজনের গুলির বাক্স মাথায় নিয়ে সৈন্যদের সাথে বারহাট্টা থেকে হেঁটে হেঁটে এসেছি নেত্রকোনা পর্যন্ত। মিলিটারির বন্দি শিবিরে কাটল কিছু সময়। কি ভয়ঙ্কর অত্যাচার! এক সকালে মিলিটারিদের একজন এসে আমার হাতে বিশাল সাইজের একটা সাগর কলা ধরিয়ে দিয়ে বলল, তোমাকে কাল সকালে গুলি করে মারা হবে, এটা তোমার জন্য ভালো। তুমি যদি নিরাপদ হও, নিরপরাধ হও, সরাসরি বেহেশতে চলে যাবে, আর যদি অপরাধী হও তাহলে মৃত্যু তোমার প্রাপ্য শাস্তি। আরো অনেক কিছু উনি লিখেছেন, সবটুকু তো আর পড়ে শোনা সম্ভব না। সবশেষে জাস্ট আর কিছু কথা বলি, লাস্টের দিকে এই মনে হয়েছে যে কথাটা উল্লেখযোগ্য। উনি দুঃখ প্রকাশ করেছেন যে বীরশ্রেষ্ঠ তালিকার দিকে আমি প্রায় তাকাই, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলি। এই তালিকায় একজনও বেসামরিক মুক্তিযোদ্ধা নেই, অথচ আমি জানি এবং খেতাব যারা দিয়েছেন তারাও জানেন, বেসামরিক মুক্তিযোদ্ধাদের অনেকেই অসাধারণ সাহস দেখিয়েছেন। যুদ্ধে ট্রেনিং বা অভিজ্ঞতা ছাড়াই তারা যা করেছেন তার তুলনা হবে না। তো যাই হোক, আমি ভাবলাম যে এই জিনিসটাও একটু মেনশন করি এখানে। তো আমরা এখন একটি ইন্টারনেট থেকে একটা ইন্টারভিউ ডাউনলোড করেছি। ইন্টারভিউটি নিয়েছেন সৌম্য দাশগুপ্ত এবং এরপরে রয়েছে এহমান আহমেদের লেখা সিরিয়াল নাটক। আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই, কোথাও কেউ নেই, তার থেকে ছোট্ট একটা অংশ সুবর্ণ মুস্তাফা এবং আসাদুজ্জামান নূরের অভিনীত। এরপরে রয়েছে হুমায়ুন আহমেদেরই একটি ছায়াছবি শ্রাবণ মেঘের দিন, সেখান থেকে নেয়া একটি গান, গানটির শিল্পী বারী সিদ্দিকী।
স্যার, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হল যে আমরা গত 25 বছর বা তারও বেশি সময় ধরে আপনার লেখা এবং আপনার প্রোডাকশন দেখছি এবং আপনাকে মানে আমাদের কাছে আপনি অত্যন্ত জনপ্রিয়। শুধু জনপ্রিয় এই শব্দটা বললেও যে নানান রকম দোতনা ফুটে ওঠে তার থেকেও বরং বলি যে বুদ্ধি, রুচি এবং সাহিত্যবোধ তিনটে মিলিয়ে আপনাকে আমাদের ভালো লাগে এবং সেটা আমাদেরকে নানান সময়ে নানান মানুষ জানিয়েছেন। আপনার কাছে কি সে খবর গিয়ে পৌঁছয়? পশ্চিমবঙ্গের পাঠক সমাজ, পশ্চিমবঙ্গ থেকে আসা আমেরিকাতে যে বাঙালি পাঠক সমাজ বা দর্শক সমাজ, তারা আপনাকে কিরকম সমাদর করে সেটা কি আপনি জানতে পারেন? স্যার,
না, সেটা কিন্তু ভাই আমি সেই অর্থে জানতে পারি না। আচ্ছা, জানতে পারি না। আমার একটা ধারণা আছে, মানে মনে মনে ভাবি বা দেখিও যে আমাদের বইপত্রগুলা পশ্চিমবঙ্গে যায় না। যখন বইপত্রগুলি যদি না যায় তাহলে কি করে ওই পাঠকরা আমার সম্পর্কে জানবে? তবে বেশ কয়েক বছর ধরে ক্রমাগত দেশ পত্রিকাতে পূজা সংখ্যায় লেখা লিখেছি, এর কারণে হয়তো কেউ কেউ জানতে পারে। তবে যখন আমেরিকাতে আসি বা ইংল্যান্ডে যাই তখন বোঝা যায় যে হ্যাঁ, যে পশ্চিমবঙ্গের থেকে যারা আসছেন তারা আমার লেখার সঙ্গে পরিচিত।
একটা সংস্থা বোধ হয় আপনার বেশ কিছু বই করেছে না পশ্চিমবঙ্গ থেকে, বিজয় সাহা প্রতিভাস থেকে?
প্রতিভাস থেকে একসময় করেছিল, ওদের সঙ্গে কোন যোগাযোগ নাই, কি অবস্থা কিছু জানি।
আচ্ছা আচ্ছা, এই বই যাওয়া আসার ব্যাপারটা কি মূলত ইকোনমিক এবং রাজনৈতিক কারণে হয় নাকি কেউ উদ্যোগ দিচ্ছে না বলে হয়ে উঠছে না?
না, প্রকাশকরা তো নিশ্চয়ই চায় যে সেখানে বই যাক, তবে যে বই মেলাগুলো হচ্ছে না ওখানে হয়, ওখানে কিন্তু বেশ ভালো বই।
হ্যাঁ,
বেশ কয়েক বছর ধরে দেখছি।
জি, আর টেলিভিশনের সময় থেকে আমরা যে জিনিসগুলো পেয়েছিলাম সেইগুলো পরবর্তীকালে ভালো করে মাস্টার করে ডিভিডি করা, যেমন ধরুন এইসব দিন রাত্রি বহুগৃহী, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, এগুলো সবকটাই আমরা দেখেছি। কিন্তু আমরা নানান সময় টুকরো টুকরো দেখেছি, কিংবা ভিএইচএসে দেখেছি, কিংবা আমরা এখানে এসে এদেশে এসে দেখেছি। তো এই জিনিসগুলো কি নতুন ভাবে মার্কেটিং করা হচ্ছে বা কেউ করছে?
সেই অর্থে ভাই পুরানো যেগুলো আছে সেগুলো হচ্ছে না, হচ্ছে না, কারণ হচ্ছে পুরানোগুলো মালিকানা হচ্ছে বিটিভি, বাংলাদেশ বিটিভি হচ্ছে সরকারি সংস্থা, ওরা তো ওদের কোন জিনিসই হাত ছাড়া করে না, ওদের মাথা ব্যথাও নেই কেউ দেখলো কি না দেখলো তাকে। তবে নতুন যেগুলি আছে সেগুলি
সেগুলো বিটিভির কাছ থেকে কি নেওয়ার পরিকল্পনা আছে বা করা যায় না?
বিটিভি এটা নিয়ে মাথায় হয় না।
স্যার, এগুলো বাংলা টেলিভিশন এবং নাটকের জগতে এগুলো অমূল্য সম্পদ বলে আমরা মনে করি, কারণ ওই প্রথম আমরা দেখতে পেলাম যে থিয়েটার থেকে অসম্ভব শক্তিশালী কয়েকজন অভিনেতা অভিনেত্রী যারা টেলিভিশনে গিয়ে আপনার সঙ্গে কাজ করলেন এবং আপনি আমেরিকা থেকে ফিরে আমেরিকা থেকে আপনি কবে ফিরে গেছেন স্যার?
1983 সালে।
আপনি ফিরে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু কাজ করেন, কাজ করা শুরু করেন এবং সেটাই আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাই এবং আমরা সঙ্গে সঙ্গে সেই খবর পেয়ে গেলাম যে এইরকম ভালো কাজ হচ্ছে। সেই কাজের ধারাটাও মনে করি অব্যাহতই আছে, পরবর্তী জেনারেশনের নতুন মানুষ এসে কাজগুলো করছে। কিন্তু আপনার ওই ধাক্কাটা বিশেষভাবে একাত্তরের পরে যে একটা জোয়ার ছিল, সেই জোয়ারের পরে নতুন একটা স্টেজে নিয়ে যাওয়ার পক্ষে, বাংলাদেশকে নিয়ে যাওয়ার পক্ষে একটা বিরাট সহায়ক বলে আমার মনে হয়েছে। আপনার চিন্তা কি ছিল স্যার আপনি যখন ফিরে যান, যে একাত্তর আপনি দেখেছেন, তার আগের ঘটনা আপনি জানেন, তারপরেও আপনি দেখছেন যে বাংলাদেশ টেলিভিশন কোথায় যাচ্ছে, তারপরে 83 সালে যখন আপনি নতুন করে ফিল্ডে নামছেন, তখন আপনার মনে পরিবর্তনের কি কি ভাবনা মাথায় ছিল?
ভাই, পরিবর্তনের কোনো ভাবনাই মাথায় ছিল না। মূল ব্যাপারটা ছিল আমার জন্য অর্থনীতি। ওইখানে তো আমেরিকায় যখন ছিলাম টাকা পয়সার কোনো সমস্যা ছিল, ওইখানে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শুরু করলাম অতি অল্প
বেতন,
ওই বেতন তো আমার সংসারে ছিল না। তো ওই টেলিভিশনে নাটক টাটক লেখলে কিছু বাড়তি পয়সা পাই, ওইটা ছিল আমার জন্য সবচেয়ে বড় ইনসেন্টিভ। একই সময় এরপর তো সাহিত্য টাইতে অনেক পরে আসছে, আমি তখন ভাবছি যে কিছু টাকা দরকার আমার।
হ্যাঁ, তখন একটা গল্প কথিত আছে আপনার সম্পর্কে, আমি মামা বলতাম, আহমদ সাফা মারা গেছেন, তিনি চট্টগ্রামের লোক বলে, আমার মাও চট্টগ্রামের বলে তাকে আমি মামা, আমার মাও তাকে ভাই বলে ডাকতেন। তিনি আমাকে বলেছিলেন যে একবার আপনার লেখা পড়ে তাঁর এত আনন্দ হয়েছিল, তিনি আপনার সঙ্গে আলাপ করে বলেছিলেন, তুমি হুমায়ুন আহমেদ, তোমার লেখা পড়ে আমার খুব ভালো লেগেছে, এই নাও 1 টাকা দিলাম। এই ঘটনা কি আপনার মনে
পড়ে? স্বভাবে তো অনেক পাগলামি ছিল। একবার স্বভাবকে দেখলাম আপনার রিক্সায় করে যাচ্ছেন, খুব সুপ্রাম। তো আমি যে শুনে স্বভাবে কি ব্যাপার, উনি বলেন যে না খেয়ে ঘুরতেছে স্বাভাবিক। কেন না? আমি তো ইয়ে লিখবো, একটা গল্প লিখবো, এটা খোঁজার উপরে, এটা গল্পটা অনুভব করার, ক্ষুধা অনুভব করার জন্য না খেয়ে সকাল থেকে ঘুরছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলেন, রাত 8টার দিকে অজ্ঞান হয়ে রিক্সাতে পড়ে। এই হচ্ছে আমার সব।
স্যার, আপনি তো এখানে বঙ্গ সম্মেলন এদেশ ছাড়ার আগেও বোধ হয় দেখেছেন, তাই না?
বাংলাদেশ এদেশ ছাড়ার আগে তো সেভাবে বঙ্গ সম্মেলন হতো না।
ফোবানা কি হতো স্যার?
ফোবানা হতো না, 1983 সাল, বহু আগে ব্যাপার।
হ্যাঁ হ্যাঁ, তা ঠিকই, আমি 90 সালে এসেছি, তখন থেকে দেখছি যে এগুলো নিয়মিত হচ্ছে। আর আপনি কি প্রতি বছরই প্রায় এখানে আসেন?
না না না, আমি খুবই বেড়াচ্ছি, খুবই অপছন্দ। দীর্ঘ 15-16 ঘন্টা প্লেনে বসে থাকতে হয়, কিছুই করার নাই, আমি সিগারেট খেতে পারি।
আপনি কি রিটায়ার করেছেন স্যার?
আমি এ থেকে যখন পুরাপুরি ঢাকা থেকে শুরু করেছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রেজিগনেশন লেটার দিয়েছি।
আচ্ছা,
দেখুন, সেই সময়টা দিতে পারছেন ছাত্রদের।
তো এবারে এসে আপনার কি মনে হলো, কি অভিজ্ঞতা হলো বঙ্গ সম্মেলনে এই যে অনুষ্ঠানগুলো দেখলেন?
গুছানো, এবং দেখুন একটা আন্তরিক চেষ্টা আছে, বেস্ট পসিবল পিপুল বা বেস্ট পসিবল ট্যালেন্টসকে একত্র করা, ওই চেষ্টাটি আন্তরিক। সেখানে বাংলাদেশে বলে যে আমরা আলাদা হয়ে আছি তা না, বাংলাদেশের প্রচুর শিল্পী তারা এখানে এসেছে এবং অনেককে আনার চেষ্টা করা হয়েছে, এটা আমার ভালো লাগছে, যে ওরা নিজের নিজের আলাদা হয়ে যায়।
তা ঠিক। আর সেমিনার যখন হলো, যেখানে আপনি গেলেন,
সেমিনারটা ভালো হয়েছে,
আমরা এতটা আশাও করিনি যে এতজন আসবেন, দাঁড়িয়ে থাকবেন।
সুনীল দা তো খুবই চমৎকার কথা বলেন, সমাজমন্দিরও কথা বলার ভঙ্গি চমৎকার
স্যার। আমরা উল্টোটাও শুনেছি যে, আমরা পাশাপাশি এটাও শুনেছি যে প্রত্যেকে বলেছেন আমাদের পরিচিত যে সব থেকে সংক্ষিপ্ত এবং উইটি এবং অল্প কথায় উত্তর দিয়েছেন হুমায়ুন আহমেদ, এবং সেটা সবার খুব ভালো লেগেছে। তবে সেটা সেটার পিছনে স্যার আপনার অধ্যাপনার অভিজ্ঞতা কাজ করে, আমি নিজে অধ্যাপনা করি, সেদিন আমি জানি, আমি অপারেশন রিসার্চ এবং ম্যানেজমেন্ট সায়েন্স এই দুটো বিষয়ে জি, আমি এখানে পেন স্টেট থেকে করেছি জি, তো সেখান থেকে করে তারপরে আমি এখানে অধ্যাপনাও করছি এবং একই সঙ্গে ম্যানেজমেন্ট কনসাল্টিংও করি একটি ফার্মের পার্টনার হিসেবে। জি, আমি লেখালেখি, সারা জীবন লেখালেখি আমি করি, সৌম্য দাশগুপ্ত নামে আমি কবিতা লিখি এবং বাংলাদেশের বহু কাগজে, প্রথম কাগজ প্রথম আলো থেকে আরম্ভ করে বহু কাগজে আমার লেখা প্রকাশিত হয়, বইও আছে আমার, আমি আপনাকে দেব। এবং আপনার উপরে স্যার আমার একটা নিজস্ব থিসিস আছে, এই অর্থে বলছি যে ধরুন গত সপ্তাহে আপনি নিউ ইয়র্কে ছিলেন, আমিও ছিলাম বিশ্বজিতের বইমেলায়, সেখানে একটা আলোচনা হচ্ছিল, আপনি আসতে পারেননি, কিন্তু সকালবেলায় আলোচনা হচ্ছিল প্রকাশনা জগৎ এবং লেখক জগৎ ইত্যাদি, সমরেশ মজুমদারও ছিলেন এবং সেখানে আমরা বলাবলি করছিলাম। এটাও খুব পরিচিত কথা যে হুমায়ুন আহমেদ বাংলাদেশে পাঠক তৈরি করেছেন, এবং আমি সেটা তো মানি বটেই, কিন্তু আমি এই অর্থে আরো মানি যে এর আগেও কিন্তু পাঠক এক শ্রেণীর ছিল, যারা যে রুচির বই পড়তো সেই রুচির বই এখন হয়তো অনেক শিক্ষিত মানুষ হাতে নেবেন না, কিন্তু আপনি রুচির সঙ্গে পাঠক তৈরি করতে পেরেছেন, এটা আমাদের কাছে একটা খালি বাংলাদেশ বলে নয় এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গেও একটা বিরাট পাঠক শ্রেণী তৈরি হয়েছে যারা আপনার মাধ্যমে আর একটা দেশ এবং তাদের সংস্কৃতি এবং তার সবকিছু মিলিয়ে তাদের একতা এবং সাধারণ ছোট ছোট ভিন্নতা এগুলোকে নিয়েই একটা ভালোবাসার আবরণে জড়ানো একটা নতুন জগৎ খুঁজে পেয়েছে। সেই জন্য আপনার কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ছোট একটি ইন্টারভিউ হচ্ছে, পরে আমরা বড় একটা দীর্ঘ ইন্টারভিউ নেব যেটা ছাপা হবে, কিন্তু সেটা হচ্ছে যে এই দুই বাংলা এবং এই তৃতীয় বাংলা যেটা অভিবাস জীবন, সেটাকে আপনি ইউরোপ এবং আমেরিকার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন, আপনি বাঙালির সাহিত্য চর্চার এবং জীবনযাপনের ভবিষ্যৎ হিসেবে কি দেখতে পাচ্ছেন?
ভাই সেভাবে কখনো সেভাবে চিন্তা করিনি, এটা অনেক চিন্তার বিষয় আছে, এখানে চট করে উত্তরটা দেওয়া যাবে না, চট করে আনসার করতে
বুঝতে পেরেছি। তবে আপনি নিজে যে কাজগুলো করছেন সেটা যদি তার একটা পরিচায়ক হয় তাহলে কি আপনার কোনো একটা ভাবনা রয়েছে যে আমি আগামী পাঁচ বছরে এই ধরনের কাজ করতে চাই, ফিল্ম হোক, লেখা হোক, নাটক হোক, থিয়েটার হোক, টেলিভিশন হোক, কোন দিকে আপনার উৎসাহ এখন বেশি যাচ্ছে?
ঠিক এই মুহূর্তে আসলে উৎসাহ সব দিকেই কোনোটাকে বাদ দিয়ে কোনটা আলাদা করতে পারি।
এই মুহূর্তে কোন বড় কিছু লিখছে?
এই মুহূর্তে একটা বড়
উপন্যাস লিখছেন,
নাম হচ্ছে মাতাল হল।
আচ্ছা,
1969 আমাদের যে গণ অভ্যুত্থান হল যেখানে আইয়ুব শাসন শেষ হলো যেখান থেকে এবং আমাদের স্বাধীনতার শুরু
ওই সময়। আচ্ছা আচ্ছা, যে সময়টাকে নিয়ে হয়তো আখতারুজ্জামান ইলিয়াস চিলেকোঠার থেকে তাই লিখেছে সেই সময়টার উপরে। অনেক ধন্যবাদ স্যার, পরে আপনার সঙ্গে বিস্তৃত।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ভালো থাকুন, ঢাকা আসেন।
জি অবশ্যই, ঢাকা নিয়ে আসি, প্রায় আসি, আমি অবশ্যই দেখা করবো। খুদা হাফেজ।
গুড নিউজ, ভেরি গুড নিউজ, আর কোনো চিন্তা নাই, ধুনকর দি গ্রেট ধুনকর কেস নিয়ে নিয়েছে, কাল সকালে তোমার মামাকে তোমার কাছে জমা করে দিয়ে যাবো।
আমার আর কোনো কিছুতেই বিশ্বাস নেই।
বিশ্বাস রাখো না, তুমি ওকে চেনো না, কিন্তু আমি চিনি। ও বেটা ফাঁসির দড়ির নিচ থেকে আসামি খালাস করে নিয়ে আস। এখন আমাদের ফাঁসি হলে কোনো চিন্তা নাই, কারণ ধুনকর আছে। আজমিয়া গান লাগাও, গান ছাড়া জমতেছে না। গুণা গানটা শুনে যাও, হিট গান।
Yeah.
Bangladeshi Australian Dr. Mahfuz Aziz won the nation's highest honor, the Prime Minister's Award for Australian University Teacher of the Year. PM's top teacher takes a bow. Associate Professor Mahfuz Aziz, an engineering lecturer at the University of South Australia, has won the nation's highest honor for university teachers, the Prime Minister's Award for Australian University Teacher of the Year. The Premier University Teaching Award follows his earlier recognition in the Australian Teaching and Learning Council's Award for Teaching Excellence in the Field of Physical Sciences. The 50,000 award recognizes an academic with an exceptional record of advancing student learning, educational leadership, and scholarly contribution to teaching and learning. Dr. Aziz leads first-year engineering programs across UniSS Division of Information Technology, Engineering, and the Environment. And if student feedback is any indication, Dr. Aziz is indeed an exceptional teacher. Third-year Bachelor of Engineering, Computer Systems student Simon Kupkei says, "What is notable about Dr. Aziz is the very personal commitment he shows to his students. Dr. Aziz is our lecturer, but it is nothing for him to pop into our tutorials and practical sessions just to see how we are going and make sure we have a full understanding of what we are learning," Kupke says. The Prime Minister's Teacher of the Year Award acknowledges Dr. Aziz's sustained contributions in teaching and learning locally and internationally over the past 10 years. Moving from Bangladesh to Australia in 1999, Dr. Aziz has used his experience of teaching in a new context to create programs that help students adapt to the new social and educational environment that university provides. University of South Australia Vice Chancellor Professor Peter Hodge said, "The entire university community is very proud of Dr. Aziz's achievement. Mahfuz is a wonderful example of what it takes to be an excellent university teacher. He is dedicated to his students and has a real passion to ensure that they have a quality educational experience at university, one that is relevant, informed by the latest research, and delivered with genuine enthusiasm and care," Professor Hodge said. "We have made a significant investment at UniSA in reshaping the student learning environment so that all students can benefit from the elements of good teaching that Mahfuz so clearly has brought to his students. This approach is invaluable because it helps us deliver the best graduates." এই আর্টিকেলটি আমি নিয়েছি priyaustralia.com.au থেকে। আমরা সবাই অনেক গর্বিত। ডক্টর মাহফুজ আজিজের এই অ্যাচিভমেন্টে আমি এটার পরে আমাদের এখানকার লোকাল বাঙালিরা অনেক রকমের কমেন্ট করেছেন যে হাউ প্রাউড দে আর অ্যান্ড হাউ প্রাউড উই আর অবভিয়াসলি। আমাদের ফরিবির পক্ষ থেকে ডক্টর মাহফুজ আজিজকে স্বাগতম জানাচ্ছি। এখন চলুন আমরা শুনি একটি আধুনিক গান, গানটির শিল্পী শাকিলা জাফর এবং তপন চৌধুরী।
প্রথম সকাল একাকিরিকে ক্লান্ত দুপুর বেলা তুমি আমার সারা দিন তুমি আমার সারা ক্লান্ত
শুনছিলেন ব্রিসবেন বাংলা রেডিও থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছিল রেডিও 4EBFM 98.1 থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।
And that concludes the weekly program in Bangla language from 4ABFM 98.1.